Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন স্বাধীন মিউজিকের হোল সিরিজ ফ্রেড। সাথে আছেন জেফ্রি খান এবং একসাথে একই সাথে বলতে চাই যে আশা করছি আজকের ফ্রেডের 52তম এপিসোড আপনাদের কাছে ভীষণ রকম সুন্দর লাগবে। এর প্রধান কারণ আমি আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ অনেকগুলো ঘটনা নিয়ে এসেছি। একবারে 7টা ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে। যদি ঘটনাগুলো ছোট ছোট বাট অনেকগুলো ঘটনা, এবং ইনশাল্লাহ আপনাদের ভ্যারাইটি স্টোরি আপনারা আজকে ফিল করবেন। দারুণ দারুণ এনজয়মেন্ট বা দারুণ রকমের ঘটনা আপনারা শুনতে চলেছেন। আমি দেরি করবো না, ঘটনায় যাবো, জাস্ট যাও নাকি বলবো আগামী পর্ব। বাট মানে যেটাকে বলে যে এই এপিসোডের পরে যে এপিসোডটা আসছে সেই এপিসোডে যে স্টোরিকে প্লে করা হবে সেটাই হচ্ছে ঈদ স্পেশাল এপিসোড। এবং ঈদ স্পেশাল এপিসোড মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দারুণ কিছু, ভয়াবহ কিছু, ডার্ক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং একই সাথে বলবো একটাই কথা, সেটা হচ্ছে যেহেতু ফ্রেডের মানে 53তম এপিসোড হবে, সেটা একই সাথে বলবো যে তিন ধরনের তিনটা ঘটনা পাচ্ছেন আপনারা। ফাদার জনের ঘটনা পাচ্ছেন, অবিনাশ মুখার্জির ঘটনা পাচ্ছেন, এবং একই সাথে জলিল পাতলা নামক এক কবিরাজের ঘটনা পাচ্ছেন। এক কথায় উড়াধর একটা এপিসোড হতে যাচ্ছে কালকের এপিসোডটা। এবং আমি আশাবাদ যে আগামীকালের এপিসোড আপনারা অনেক বেশি, আগামী বলছি আগামীকাল মানে আগামী এপিসোডটা অবশ্যই বেশি এনজয় করবেন, বিকজ ইট ইজ স্পেশাল এপিসোড বলে কথা। আজকের এপিসোডে অনেকগুলো ঘটনা থাকছে, আপনারা অবশ্যই ঘটনাগুলো এনজয় করবেন। এবং আপনারা যদি চান যে আপনারাও প্রেতে ঘটনা পাঠাবেন, তাহলে পাঠাতে পারেন। ঈদ স্পেশাল এপিসোডও কিন্তু ঘটনা পাঠাতে পারেন। ঈদ স্পেশাল এপিসোডে ঘটনা পাঠানোর জন্য জাস্ট ইমেল করতে হবে। ইমেল আইডিটা হচ্ছে pret.shadhinmusic@gmail.com pret.shadhinmusic@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। অবশ্যই ঘটনাটি ইউনিক হতে হবে, তাহলে চলবে। আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোডে প্রতিটা ঘটনা ভীষণ রকম ভালো লাগবে। চলে যায় ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জেসু ভাই, আমি ফিরোজ খান বলছি। আজ নতুন আরেকটি ঘটনা কালেক্ট করলাম, এবং ঘটনাটি মূলত আমার এক বন্ধু সোহেলের কাছ থেকে কালেক্ট করা। সে আমাকে ঘটনাটি কালেক্ট করে অনলাইন থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এবং আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। শুরু করছি গল্প। কলকাতায় শোনা যায় অনেক জায়গায় কিছু কিছু ভৌতিক ঘটনা আজও ঘটে, তবে এই সমস্ত কথা লোক মুখে প্রচলিত, কোনো বিশেষ প্রমাণ নেই। প্রমাণ করলে ভূত সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যা মূলত নীতি বিরুদ্ধ। আমি পরবর্তীকালে অনেক জায়গাতে এই ঘটনাটা শুনেছি, ভূত প্রেত বিজ্ঞান বিশ্বাস করে না। বিভিন্ন ন্যায়ালয়েও ভূত আছে বলে শোনা যায় লোক মুখে। রাতের বেলা সেখানে কোনো শুনানি হয় না, ওখানে যাবতীয় কাজকর্ম সন্ধ্যা বা রাত নামার আগে করা হয় বলে শোনা যায়। ন্যায়ালয়গুলোতে মূলত একটা হেরিটেজ বিল্ডিং এর বহু পুরনো বিল্ডিং। মাহিমা গল্প করছিলেন একটা ন্যায়ালয়ের সাথে এবং রাতের বেলায় সেখানে নূপুরের শব্দ শোনা যায়। কেউ নাকি নূপুর পরে করে বেড়ায়। মাহিমা মায়ের মুখে শুনেছিল, সেটাই আমাদের আজকের গল্প হিসেবে শুনতে চলেছেন আপনারা। বহু যুগ আগে এক পতিতা বিচারের জন্য গিয়েছিল স্বাধীনতার আগে বা একটু পরে। একজন ওই পতিতাকে ভালোবেসে ফেলেছিল, তাকে ওই নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিল। ওই মহিলার কাছে ছিল জীবনের সবচেয়ে দামি উপহার। ওই মানুষটার দেওয়ার কথা ছিল ওই মহিলাটা তার সদরে গ্রহণ করেছিল, কোর্টে দাস্ত হয়েছিল। তারপর থেকে যেন পতিতা নামটা তুলে দেওয়া হয়, তাতে পরিবারের সবার সুবিধা হয় আর তাকেও আর কিছু বলতে পারবে না পরবর্তী সময়। কিছুদিন পর ওই মহিলার মৃত্যু হয়, অপঘাতে মৃত্যু হয় এবং তার দেহটা পাওয়া যায় শহরের এক নালার ভেতরে, তা আবার নিখোঁজ হওয়ার 7-10 দিন পর। কোর্টের বিচার অসমাপ্ত ছিল, মহিলা সুবিচার পায়নি এবং তার খুনের বিচারও কিন্তু হয়নি। তার ওই অচিত আত্মা নাকি রাতের বেলায় ঘুরে বেড়ায়, নূপুরের শব্দ শোনা যায়। সে নিস্তারিণী নূপুর পড়তো সব সময়। একবার কাজের জন্য সন্ধ্যাবেলায় দুত্রিকে তিনজন ছিল, রঘু, মধু, যোগু আর বাবু। নামগুলো কাল্পনিক। কাজ শেষে জল খাওয়া আর ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছিল রঘু। তখন রাত 8 কিংবা 9 হবে। ঘোরানো একটা সিঁড়ি আছে, ওখানে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন। হঠাৎ তাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঘুরপাক খেতে খেতে পড়ে যায় নিচে। কোন রকমে উপরে তাকে দেখে একজন সাদা খান পরা মহিলা দাঁড়িয়ে আছে, পায়ে নূপুর পরে আছে, ঘাড় পর্যন্ত আছে কিন্তু মাথা নেই। রঘুবাবু জ্ঞান হারান ওখানে এবং পরে ওই দুজন সহকর্মী চিন্তা বাড়ে যে আসছে না কেন, এখন অনেক সময় হয়ে গেল, কেন এখন পর্যন্ত আসলো না। তিনি খোঁজ করতে থাকে এবং খোঁজ করতে গিয়ে দেখে ঘোরানো সিঁড়ির নিচে পড়ে আছে আর একজন সাদা কাপড় পরা মহিলা বসে আছে। তখন তারা ভাবলো যে হয়তো একটা জল নিয়ে আসলে ভালো হবে, তারপর তারা রঘুবাবুকে একটু সুস্থ করে নিয়ে যাবে। খানিকক্ষণ তাকে তার আটকে ওঠে, রঘুবাবুকে পাঁচকোলা করে নিয়ে পালিয়ে যায়। পায় নূপুর সাদা কাপড়, মাথা নেই, অর্থাৎ শরীর আছে কিন্তু মাথা কেবল নেই। পরে রঘুবাবু জ্ঞান এলে ঠিক এরকম বর্ণনা শোনা যায়। রঘুবাবু বললেন, আমি এখানে পড়ে যাইনি, কেউ আমাকে ঠেলে ফেলে দিয়েছিল, পরিষ্কার আমি ধাক্কাটা অনুভব করেছিলাম, আমাকে অবশ্যই কেউ ধাক্কা দিয়ে ফেলেছিল। আমরা দেখলাম একজন বসে আছেন নূপুর পরে, পা থেকে ঘাড় পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু মাথা নেই, আমাদেরই মাথা ঘুরে গেছিল, পরে আমরা পড়ে মরি করে তোমাকে পাঁজা কোলা করে নিয়ে এলাম। পরে খোঁজ খবর করলে ওই নিস্তারিণীর ঘটনাটা উঠে আসে। এই ঘটনা কেবল মাইমার মুখে নয়, অন্য অনেক জায়গা থেকে শুনেছি, তবে এক একজন এক এক রকম ভাবে পড়ে। ঘটনা প্রসঙ্গে মাইমার বাসা স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিল, তার বিচারও কোর্টে হয়েছিল, তবে কেউ প্রমাণ করতে পারেনি, পুরোটাই লোক মুখে প্রচলিত। মাইমাও কিন্তু নেই এখন, অনেক আগে পরলোকগমন করেছেন। যেসব এই ছিল প্রথম ঘটনা, ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন। এবার আসি দ্বিতীয় গল্পে। মাইমার মুখ থেকে এই ঘটনা শোনায় মাইমার বাপের বাড়ি ছিল উত্তরবঙ্গে একটা গ্রামে এবং মাইমাদের বাড়ির আশেপাশে আরেকটা বাড়ি ঘর আর ঘটনার কাজ শোনাবো। ঋতু আর মিতু দুই বোন ছিল, দুজনে খুব মিষ্টি মেয়ে, দুজনেই স্কুলে পড়ে। কিন্তু মাত্র 8 বছর বয়সে ঋতু হঠাৎ করে মারা যায়, কোন রকম অসুখ বিসুখ ছাড়াই মৃত্যুবরণ করে। আর মৃত্যুর আগে তার মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা গিয়েছিল। বাড়ির সকলে এবং পাড়ার সকলে এইটুকু বাচ্চা মেয়ের মৃত্যুতে বেশ শোকাহত হয়ে যায়। সন্ধান আমার পরপরই কিছু কিছু অদ্ভুত ঘটনা করতে থাকে, পাড়াতেই করতে থাকে। কখনো মনে হতো কোন একটা বাচ্চা মেয়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, কখনো মনে হতো কেউ খুব খিলখিল করে হাসছে, কখনো বা কেউ যেন দুষ্টুমি করে এটা সেটা ফেলছে। সন্ধ্যার পর লোকজনেরও যাতায়াত কমতে থাকে। পাড়ার সময় পরামর্শ দেয়, তোমরা রোজা বা সৎ তান্ত্রিকের পরামর্শ নাও, ঠিক আছে? অনেক খোঁজাখুঁজি করে একজন সৎ ব্রাহ্মণের খোঁজ পাওয়া যায়। তার নাম ছিল দুর্গাচরণ ব্রাহ্মণ। তান্ত্রিক সাধনা সেও করেছে। এসব দেখে শুনে তিনি ঋতু মৃতুদের বাড়ি বেঁধে দিয়ে যায়। নয়টি নদীর মঞ্চপুর জলপাড়ার সর্বত্র ছড়িয়ে দিতে বলেন। কিছুদিন যাওয়ার পর অদ্ভুত আচরণ যেন কমে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। মিতু এবং স্কুলে পড়তে যায় আগের মতো, তবে একা একা। সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসছিল। মিতু পড়াশোনাতে খুব ভালো ছিল। একদিন স্কুল চলাকালীন মিতু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। বন্ধুরা খুব অবাক হয়ে যায়। তাকে ধরাধরি করে উঠাবার চেষ্টা করে, কিন্তু উঠাতে গিয়ে তারা উঠতে পারে না। খুব অবাক হয়ে যায়। এমনিতে মিতু বেশ রোগা পাতলা মানুষই ছিল। সব মানুষরা খবর দেয় স্কুলের টিচারদের, তারা এসে মিতুকে ধরাধরি করে নিয়ে যায়। তারাও বুঝে যায় যে মিতুর শরীর যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেছে। মিতুকে শুয়ে রাখা হয়, পরে তাকে ডাক্তার দেখানো হয়, সেরকম কিছুই ধরা পড়ে না। তিন মাসে তিনবার এরকম হয়। মিতু নিজে বলে উঠল তার শরীর ভারী হয়ে যাচ্ছে। অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু সেরকম কিছুই ধরা পড়ে না। ধীরে ধীরে মিতু রোগা হতে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অদ্ভুত আচরণ করে, কখনো কাউকে মারতে ছুটে আসে, কখনো পোকামাকড় যা পায় সেটাই খেয়ে নেয়। কেমন যেন হয়ে গেল মেয়েটা, পাগলের মতো হয়ে গেল, অদ্ভুত অদ্ভুত আচরণ করত। সবাই পরামর্শ দেয় ভালো কোনো ব্রাহ্মণ দেখাও, পারলে আগের সেই ব্রাহ্মণ যিনি আগের বার ঠিক করেছিলেন তাকে খবর দাও। খোঁজ খবর নিয়ে দেখা যায় আগের সে দুর্গাচরণ ব্রাহ্মণ এখন আর নেই, তবে তার পুত্র আছে। তবে তিনিও খুব ভালো সাধক বটে, তন্ত্র সাধনাও করেছেন। সবাই তখন বলল, দেখাও দেখাও, এটার সময় খুব একটা ভালো ঠিকছে না, চিকিৎসা কোনো কাজ দিচ্ছে না। সবাই বাড়ির নাম দিয়ে দেয় ভূতের বাড়ি। উনি চলে আসলেন, এসে দেখে বললেন, এর ভিতরে শয়তান বাস করছে, কোনো এক অতিরিক্ত আত্মা বাস করছে, আমাকে সময় দিন, চিকিৎসা কোনো সাড়া দেবে না, আমি সম্পূর্ণ ঠিক করতে পারবো, এরকমও নয়, তবে চেষ্টা করব। আমি তারা মায়ের কাছ থেকে ঘুরে এসে কাজ বসবো, ঠিক আছে?
পরের মঙ্গলবার আসেন মিশিত ভ্রমণ। মিতুর অবস্থা আরো খারাপ হয়ে যায়। এর মধ্যে তার মৃগী রোগের চিকিৎসা করা হয়, মাথার চিকিৎসা হয়, নানা রকমের চিকিৎসা চলতে থাকে, কিন্তু অদ্ভুত রকমের আচরণ যেন থামে না। প্রায় 50 দিন নিশীথ ব্রাহ্মণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সেরকম আসনেরও ফল পাওয়া যায় না। ও একটা অদ্ভুত চিহ্ন দেখলে তাকে একটু শান্ত করা যেত, ব্যাস এই পর্যন্ত। নিশীথ ব্রাহ্মণ জানায় মিতুর মধ্যে 6 রকমের আত্মা ভর করে রয়েছে, তাদের ইচ্ছে অনুযায়ী মিতুকে পরিচালনা করছে। অনেক যজ্ঞ করা হয়, অনেক কিছুর পর জল মন্ত্র পুত ছিটিয়ে দেওয়া হয়, সবাই স্বস্তি হয়েছিল। অনেক চেষ্টার পর সবাই মনে করেছিল মিতু বোধহয় এবার ঠিক হয়ে যাবে, আত্মা পেরিয়ে গেছে। কিন্তু দুর্গা ব্রাহ্মণ জানত কিছুই ঠিক হয়নি, ওর বোনের আত্মা আবারও ফিরে আসবে, ভর করবে। সেও তার বাবার মতো অত শক্তিশালী নয়, তার সামর্থ্য সীমিতই। অল্প বিস্তর যখন ঠিক হয়েছে তখন মিতুর ওজন কমে দাঁড়িয়েছিল 20 কেজিতে। রোগা লিকলিকে চোখের নিচে কালো কালি পড়ে গিয়েছিল। অবশেষে এই ঘটনার বেশ কিছুদিন পর মিতুর মৃত্যু হয়ে যায়। মৃত্যুর আগে মিতুর গলা থেকে তার বোনের গলার আওয়াজ শোনা যেত। কখনো হাসত, কখনো সে কাঁদত, আবার কখনো খেলত, একা একা কাশার জন্য কথা বলত, পোকামাকড় যা পেত সব খেয়ে নিত। শোকে তাপে তার মার মাথা গন্ডগোল হয়ে যায়। বাড়িতে তালা দিয়ে বৃদ্ধ দম্পতি কোথায় যেন চলে যায়, কেউ খুঁজে পায়নি। ওই বাড়ির পাশ দিয়ে কেউ চেত না, নিঝুম বাড়ি পড়ে থাকত একাকি। দু একবার পাড়ার সাহসী ছেলেপুরেরা আত্মা দেবার জন্য কাজ চেষ্টা জানিয়েছিল, কিন্তু সে দু একদিন আবার আসতো না। তারা মাইমা বলেছিলেন মাইমার বিয়ের পর অব্দি ওই বাড়ি ওরকমই ছিল, মানে পরিত্যক্ত হয়ে গিয়েছিল, ওটা আত্মার বাড়ি ছিল, পুরো বাড়িটা ভয়াবহ হয়ে গেছিল। সুজেশ ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম, আজ আবার উপরে পডকাস্টের জন্য ঘটনা পাঠিয়ে দিয়েছিলাম। ইনশাআল্লাহ সবসময় এভাবে আমি প্রতি উইকে আপনার জন্য দারুণ দারুণ ঘটনা লিখে পাঠাবো। ভালো লাগলে পড়ে শোনাবেন আর আমার বন্ধুর জন্য দোয়া করবেন, তিনি ঘটনাটি কালেক্ট করে পাঠিয়ে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের ফিরোজ ভাই। ফিরোজ খান ভাই, ইউ আর জাস্ট সুপার অ্যামেজিং স্টোরি টেলার। কেন বললাম, বিকজ আপনি যত স্টোরি কালেক্ট করেছেন একটার চেয়ে একটা ইউনিক ছিল এবং প্রতিটা ঘটনাই অনেক সুন্দর ছিল এবং একটার চেয়ে একটা ভয়াবহ ছিল। সবসময় আমি দেখেছি আপনার ভিতরে এই ব্যাপারটা সবসময় ছিল যে আপনি যা ঘটনা দিয়েছেন সবাই খুব আনন্দ সহকারে আপনার স্টোরি শুনেছে। আলহামদুলিল্লাহ যে আজকেও এত দারুণ ঘটনা আমরা শুনতে পারলাম, খুব ভালো লেগেছে। দুটি স্টোরি ছিল এবং বেশ ভয়াবহ ছিল। এ ধরনের ছোট ছোট ক্রিপি স্টোরিগুলো খুব ভালো লাগে আমার কাছে। আমার কাছে সত্যি বলছে, আমার কাছে লং স্টোরি তো ভালো লাগে, ওইটা আসলে কোন রকম যেটাকে বলে যে ওইটার কোনো অল্টারনেটিভ নাই। বাট আমার কাছে ক্রিপি ছোট কিন্তু ক্রিপি স্টোরিগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে। বিশেষ করে অনেক অনেক ইন্টারেস্টিং ব্যাপার জানা যায়। ছোট ছোট ঘটনাগুলো না সবসময় লোকমুখে প্রচলিত থাকে এবং একটা সময় এসে ভারী পড়ে যায় সবার জন্য, যেটা আসলে কি হতো মানে অনেক মানুষের অনেক রকম চিন্তা ভাবনা থাকে। দ্যাট ইজ সামথিং অ্যামেজিং থিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো না লাগার কোনো কারণ নেই, বিকজ ইউ নো বেসিক্যালি আমাদের ফিরোজ ভাই সাম কাইন্ড অফ অ্যানাদার লেভেলের মাস্টার পিস। সবসময় দারুণ দারুণ সব ঘটনা কালেক্ট করেন তিনি, নিবেদিত প্রাণ যাকে বলা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো, এবং আশা করছি আপনার কাছ থেকে আরো দারুণ দারুণ ঘটনা পাবো। চলে যাই পরবর্তী ঘটনায়, আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি সজীব বলছিলাম। আজ প্রথমবারের মতো প্রেত পডকাস্টে ঘটনা পাঠালাম। মূলত আমি আপনার খুব পুরনো একজন লিসনার, ভৌতিক কথা শুনি, কিন্তু যখনই শুনলাম আপনি প্রেত পডকাস্ট করেন তখন প্রেত পডকাস্ট শুনতে শুনতে আজ আপনাকে ঘটনা পাঠিয়ে দিলাম। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাতে পারেন, এই ঘটনাটা যদিও কালেক্ট করা, বাট আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা আগে কখনো প্রচার হয়নি কোথাও। ভালো লাগলে পড়ে শোনাবেন, এই গল্পের নাম আত্মার প্রতিশোধ। চলে যাই গল্পে। ওরি আজ খুব খুশি, সাথে তার স্বামী শায়কও খুব খুশি, বাড়িতে খুশির রব লেগে গেছে। ওরি আমার ওই মায়মা পিসির জায়ের মেয়ে, মায়মার সাথে তার খুব রীতিতা এবং পিসির বাড়ি গিয়ে থাকার সুবাদে আর সমবয়সী হবার কারণে স্বাভাবিকভাবে তাদের সম্পর্কে সখ্যতা অনেক বেশি করে ওঠে। ওলির বিবাহ স্থির হয় নির্দিষ্ট সময়ে। ওলির শ্বশুর মশাই খুব কড়া জজরায় ছিলেন, কোনো অপরাধীর ছাড় ছিল না, কিন্তু কোথায় যে বিধিবাম হয়ে দাঁড়ায় তা কেউ আগে থেকে টের পায় না। একবার একটা ছেলের বিচার প্রার্থী হয়ে আসে, বয়স তার 27 কিংবা 28 কোথায়, সেটি অপরাধী ছিল না কিন্তু ভাগ্যের দোষে জড়িয়ে পড়ে এক খুনের অভিযোগে। কিন্তু নিরীহ নিরপরাধ মানুষ দাসের কোনো অপরাধী ছিল না। বোকার মরণ কথাটা যেন সত্য হয়েছিল, উকিল বাবুর কথার মার প্যাচ আসলে অপরাধীদের পয়সার জোরে অভিযুক্ত প্রমাণ করে দেয় মানুষ দাস। খুনের অপরাধের দায়ে সাব্যস্ত হয়ে মানুষ দাস তখন তার বউ অন্তঃসত্ত্বা ছিল, তাদের আশা ছিল জজ সাহেবের দরবারে নির্দোষ কখনো শাস্তি পায় না। আসল দোষী শাস্তি পায় তার দরবারে, কিন্তু তাদের সেই আশাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। মানুষের বউ তার উকিলের সাথে একবার জজ সাহেবের সাথে দেখাও করে, হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে, বোঝাবার চেষ্টা করে যে তার স্বামী নির্দোষ, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে মানুষ দোষী সাব্যস্ত হয় আর তার ফাঁসির হুকুম বহাল থাকে। দুশ্চিন্তা, প্রচন্ড মানসিক চাপ, অসম্ভব শোক কষ্টে যেন মানুষের বউ আত্মহত্যা করে ফেলে। সম্পূর্ণ রাগ ক্ষোভ গিয়ে পরে জজ সাহেবের উপরে, জজ সাহেব ভুল বিচার করেছেন, ওনার বংশ কোন সন্তান জন্মাবে না, আমি প্রতিশোধ নিব, মৃত্যুর পর ফিরে আসব। জজ সাহেব এসব জানতেন এবং শুনেছিলেন পরে জেনেও ছিলেন যে মানুষ নির্দোষ, কিন্তু হাইকোর্ট সবসময় প্রমাণ চায়, ঘটনা ঘটে সঠিক প্রমাণের অভাবে। জজ সাহেব হয়তো নির্দেশ ফেরাতে পারেনি, কিন্তু গিয়েছিল মানুষের বউয়ের কাছে তাকে সাহায্য করবেন বলে, কিন্তু ততদিনে মানুষের বউ আর ছিল না। দিন যায়, জজ সাহেবের ছুটি হয় চাকরির জীবন থেকে এবং ছেলে মেয়ের বিবাহ, কিন্তু ওই যে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে তার প্রতিশোধ সম্পূর্ণ করতে হবে। বড় অতৃপ্ত সে সন্তান, সুখ স্বামী, সবকিছু থেকে সে বঞ্চিত, বড় ছেলের সাথে বিয়ে হয় উনির। প্রথম সন্তান যখন আসে গর্ভে তখন থেকে কেমন যেন আসতে একটা গন্ধ পেত, সবাই ভাবত উনি গর্ভবতী, তাই তার এমন হয়তো বা উল্টাপাল্টা বলা হচ্ছে। ও কিছু না, প্রথম প্রথম এরকম তো হবে, ঠিক হয়ে যাবে, কিন্তু না, যত দিন যায় তত গন্ধ আরো যেন কারো হতে থাকে, কিছু খেতে পারে না, খাবার দেখলে যেন গন্ধের তীব্রতা তিকোন হয়ে যায়। প্রথম প্রথম সবাই বলতো অলির প্রথম সন্তান ছেলেই হবে, দেখিস ছেলের মা বান্দির মেয়ের থেকে অনেক সুন্দর হবে, এবং আমাদের অলির চেহারা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, ওর ছেলেকে দেখিস অনেক সুন্দর হবে, কিন্তু না, সব প্রমাণিত হয় এবং অলির ওজন কমতে কমতে 30 কেজিতে এসে দাঁড়িয়ে যায়, না পারে খেতে, না পারে ঠিক মতো হাঁটাচলা করতে, খুব ভয় পেয়ে যায়, মাঝে মাঝে জোরে জোরে কেঁদে উঠে, কাঁপতে থাকে, কি হয়েছে কি হয়েছে সবাই বললে সবাই ছুটে আসে, তখন কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। 5 মাসে পেটটা কেমন যেন অত্যাধিক বেড়ে যায়, চিকিৎসক আসে কিন্তু কিছুই বুঝতে পারে না, এত ওজন কেন কমে যাচ্ছে, কেউ কিছু ধরতে পারছিল না, কথাবার্তাও বলতে পারছে না, কেমন যেন উদাস হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। চিকিৎসক জানায় এভাবে চলতে থাকলে বাচ্চা এবং মা দুজনে হয়তো বা মারা যাবেন। অলির বর সায়ক বলল, না না না, আপনি অলিকে বাঁচিয়ে রাখুন, অলিকে বাঁচিয়ে রাখুন ডাক্তার বাবু। অলি সেই যাত্রায় বেঁচে গিয়েছিল, শূন্য কোলে বাড়ি ফিরে এসেছিল, 3 বছর পর অলি আজ সন্তান সম্ভবা। সবাই খুব খুশি, সাথে চিন্তিত, এবার কোনো সমস্যা হবে না তো, এই ভেবে অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, উনি সম্পূর্ণ সুস্থ আছে, একদম সুস্থ। উনিকে এবার খুব ঘোড়া টেপে এবং নজরদারিতে রাখা হবে, এই সিদ্ধান্তে সকলে মনস্থির করে। তার জন্য 24 ঘন্টা আয়া নিযুক্ত করা হয়, আয়াটাও ভারী অদ্ভুত, কেমন যেন থমথমে মুখ বড় বড় করে, চোখ দুটো কেমন যেন সন্দেহ পর ভাব এবং অদ্ভুত দৃষ্টি, চেহারা যেন ইয়ে পারলে দেখে কেমন যেন লাগে। এসে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে অনির দিকে, গম্ভীর থমথমে গলায় বলে উঠে,
ভেতরে চলো, শুয়ে থাকো, উঠবে না, একদম উঠবে না।
ভয় ভয় থাকে অনি, আসতে গন্ধ এবার কিছুটা যেন কমে এসেছে, যাক বাবা বাঁচলাম এবার, সবাই একটু করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে, বেশ খুশি খুশি ভাব সকলের চোখে মুখে। আয়া বেশ অদ্ভুত হলেও অলির দেখাশোনা যত্ন আত্মীয় বেশ ভালোই করে, শুধু কাজ করে যায়, কোনো কথাই বলে না বিশেষ, মাঝে মাঝে কি যেন একটা জানালার ধারে গিয়ে খুঁজে আসে, কি যেন একটা দেখে জানালা বন্ধ করে দেয়, মন্ত্র জপ করতে থাকে। হঠাৎ একদিন রাতের বেলায় অলির খুব জোরে টয়লেট পেয়ে যায়, সবাই ঘুমোচ্ছিল, কাউকে না ডেকে সে বাথরুমের দিকে এগিয়ে যায়, বাথরুমে আগে একটা জানালা ছিল, সেদিন খোলা ছিল, অলির বুকটা কেমন যেন ছ্যাঁদ করে উঠল, জানালা বন্ধ করে ভয় পেয়ে হঠাৎ করে এক মিশমিশে কালো বাদুর চোখ দুটো যেন আগুনের কোলার মতো তাকিয়ে আছে আর ডানা ঝাপঝাপছিল, মারাত্মক ভয় পেয়ে যায় অলি এবং দেয়ালে ছিটিয়ে যায়, ঝপ করে লোডশেডিংটা হয়ে যায় আর ওখানে ভয় পেয়ে টয়লেট হয়ে যায়। দেখতে পায় অন্ধকারে বিশাল আকার একটা ছায়া মূর্তি তার আশেপাশে দাঁড়িয়ে আছে, তার গায়ে ঠান্ডা হাত দিয়ে তাকে পাঁচা গোলা করার চেষ্টা করছে, আর কিছুই মনে নেই। পরে দেখে বিছানার চারপাশে উদ্বিগ্ন মুখে সবকিছু তাকিয়ে আছে, না বলে কেন যাওয়ার চেষ্টা করলে, উনির মুখ থেকে কথাই যেন সরছিল না, কেমন যেন ফ্যাল ফেল করে তাকিয়ে আছে চারদিকে এবং কি যেন খুঁজে বেড়াচ্ছে। ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা বাড়ির সকলকে চেপে ধরেছে। মাঝে মাঝে উলি ভয় রীতিমতো গো গো করে উঠে আঙ্গুল দিয়ে কি একটা দেখানোর চেষ্টা করে যাচ্ছে, কি ওখানে কোন রকম বলে বাঁদর বাঁদর চিৎকার করে মাঝে মাঝে বলে উঠে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। সবাই ছুটে আসে, ডাক্তার একেবারে ফেড আপ হয়ে যায়, ওনার শারীরিক কোনো সমস্যা নেই, মানুষের সমস্যায় ভুগছেন এটাই বলে দেন ডাক্তার। না খেলে ওজন তো কমবে। আয়া মাসির থমথমে মুখ আরো বেশি থমথম হয়ে যায়। পরদিন আয়া মাসি ছুটি যায়। সবাই জিজ্ঞেস করে, কেন ছুটি? এই অবস্থা পেশেন্টের এখন যদি ছুটি হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। সবাই বলল, কিছু করতে না পারলে একা একা তুমি ছুটি নেবে কেন? কেন এখন ছুটি নেবে? তখন সে বলে উঠল, হ্যাঁ যাবো, পীর বাবার দরবারে যাব। সমাজাত গম্ভীর থমথমে গলায় আয়া মাসি কথাটা বলে উঠল। ওরির শাশুড়ি বলে উঠল, কেন হঠাৎ করে পীর বাবার কাছে কেন যাবা? আয়া মাসি বলল, ওনির উপরে কিছু একটা প্রকোপ পড়ছে, ওটা আমাকে জানতে হবে। তখন শাশুড়ি বলল, ঠং করো না, তোমার এত দরদ কিসের? হ্যাঁ। তখন আয়া মাসি বলল, আমার কিছু না, একজন গর্ভবতী মহিলা এরকম ভাবে বারবার সন্তান হারাবে, এটা হতে দেওয়া যায় না। শাশুড়ি বললেন, আমরা এসব মানি না, একদম মানি না। বললেন, মানসিক চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, ডাক্তার বলেছে মানুষের সমস্যা ভুগতেছে। তোমাকে ছুটি দেওয়া যাবে না, তুমি কোনো সিটি নেবে না, কোনো ছুটি নিতে হবে না তোমার। কিন্তু আয়া মাসি ছাড়বার প্রার্থী ছিল না। দুদিন পর ঠিক পীর বাবার দরগায় পৌঁছে যায়। পীর বাবা সব কিছু খুলে বলে পীর বাবাকে এবং পীর বাবা জল পড়া দেয়, একটা তাবিজ দেয় আর মঞ্চপদ ধূপকাঠি দেন এবং আদেশ দেন এই জল পড়া 10 মাস পর্যন্ত খাওয়াতে হবে, ধূপকাঠি নিয়মিত ঘরে চলবে আর এই তাবিজ অবশ্যই গলায় পড়াবে। কোন বিদ্রোহী আত্মা প্রতিশোধ নিতে চাইছে কিন্তু এই সন্তান জন্ম নিতে দিবে না। তখন আয়া মাসি বলল, সে কি বাবা? তখন সে পীর বাবা বলল,
অনেক দেরি করে ফেলেছিস, আগে যা দেখ, যদি কাজ হয় 10 দিন পর, কাজ না হলে এখানে আসবে কেমন?
আয়া মাসি মুখে চিন্তার ছাপ যেন থমথমে হয়েছিল, মুখটা যেন গম্ভীর হয়ে গেল। ওরির ঘরের লোকজন কি শুনবে এখন, এসব কি মানবে? না, তাবিজ পড়াতে দেয়নি কিন্তু জল পড়া একটু লুকিয়ে দিতে পেরেছিল, ধূপকাঠি 2-3 দিন জ্বালাতে পেরেছিল, একটু ভালো ছিল উনি, কিন্তু ওই সাময়িক ভালো। মানসিক রোগের চিকিৎসা চলতে থাকে, যতদিন গড়ায় তত যেন ভয় পেয়ে সিটিয়ে যেতে থাকে, পেটটা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং আঙ্গুল দিয়ে জানালার দিকে তাকায় এবং বলে উঠল, বাতুর বাতুর বাতুর। পেটে হাতে পেটটাকে আগলে রাখার চেষ্টা করে, কিছু খায় না, খাবার কেমন যেন ভীষণ টক লাগত, অস্বাভাবিক হয়ে যেতে থাকে ওলি। কিছুদিন পর ওরি খাট থেকে নামতে গিয়ে পড়ে যায় এবং রক্তে খোরদোর রীতিমতো সবকিছু ভেসে যায়। আয়া মাসি আর্তনাদ করে উঠলেন আর বলেছিলেন, আমিও বলেছিলাম, শুনল না কেউ, কেউ শুনল না। এই ছিল ঘটনা জেফ্রি ভাই, ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাতে পারেন, আমি সজীব বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাই, স্টোরিটা বেশি জোসেফের স্টোরি ছিল আমার কাছে মনে হচ্ছে, এবং আমি বিলিভ করি যে আসলে পৃথিবীতে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় না যার ব্যাখ্যা আপনি করতে পারবেন না, বাট ইটস হ্যাপেনিং, এটা 100% বিলিভ করতে হবে যে জিন, স্পিরিট, প্রেত এগুলো এক্সিস্ট করে। আপনারা যেমন এক্সিস্ট করেন, মানুষ যেমন এক্সিস্ট করে, জিন জাতি বা প্রেত বলেন, খারাপ ডেভিল সব কিছু এক্সিস্ট করে, এটা সম্পূর্ণ রিয়েল ব্যাপার স্যাপার, বিকজ এইগুলাতে কোন রকম ছলছাত্রী চলে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে যখন কোনো জিনিস নর্মাল ট্রিটমেন্টে হচ্ছে না, ভেবে নিতে হবে দ্যাট ইজ সামথিং ভেরি রং হ্যাপেনিং হিয়ার, এবং তখন যদি আপনি ব্যবস্থা নিতে না পারেন তাহলে সময় ঘনিয়ে যাবে এবং এই যে হলো না,
ঘটনা অন্যরকম হয়ে যাবে। সো এটা আসলে অন্যরকম একটা স্টোরি ছিল, খুব ভালো লেগেছে আমার স্টোরিটা, এবং আমি বিলিভ করি যে দিস স্টোরিজ একই সাথে খুব শিক্ষণীয় একটা ব্যাপার, আসলে সবারই একটা ব্যাপার আছে শিকার, কেউ বিলিভ করে না আসলে বিষয়গুলো হচ্ছে, অনেকে বিলিভ করে না, আবার অনেকে হচ্ছে অনেক বেশি অতিরিক্ত বিলিভ করে ফেলে, সেটাও ঠিক না, আপনাকে অবশ্যই মানতে হবে ও অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরি, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু এটা প্রেত পডকাস্ট দেন ডেফিনেটলি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, দারুণ দারুণ সব কমেন্ট আপনাদের আমি দেখতে চাই, এবং তাহলে বোধহয় মারাত্মক কিছু হয়ে যাবে। সো এনিওয়েজ আমি এখন যেটা করবো এটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো, আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি ভালো লাগবে, চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেসু ভাই, আমি রাকিন বলছিলাম প্রেত পডকাস্টে, এটা আমার পাঠানো প্রথম ঘটনা, ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন, চলে যাই ঘটনায়। ঘটনাটির নাম কালো জাদু। আমরা শুনে থাকি কালো জাদু বা জাদু টোনার কথা, অনেক সময় বিশ্বাস করি অনেক সময় বিশ্বাস করি না। প্রসঙ্গত আরেকটা কথা, শুভ শক্তি যেমন আছে অশুভ শক্তি কিন্তু তেমন অনেক বেশি শক্তিশালী। টিট্টু বিট্টু গাট্টু তিন ভাই, এই বহিঃ পরিবারে ওদের বাস, পুজো পাঠ কীর্তন সবই বাড়িতে হয় এবং গুরুর আদেশ খুব যত্ন সহকারে মেনে চলে। পুজো মানে শুভ শক্তির আরাধনা করে, যেমন বাড়িতে যা চমকপূর্ণ ভাবে দুর্গা পূজা হয় এবং সত্যনারায়ণ নিয়মিত হয়, গুরু পূর্ণিমা হয়। বিট্টু গাট্টু পড়াশোনার জন্য 36 খরচায় কলকাতায় থেকে যায় তার বাবা মা আর বড় ছেলে, নিয়মিত তাদের ভিডিও কলে কথা হয়, বাড়ির সাথে সব সময় যোগাযোগ রেখেই চলেছে। 36 করের কলেজে দুজন বান্ধবী হয় সোনাল এবং রেবতী, দুজনেই হঠাৎ করে খুব মেলামেশা করতে শুরু করে দেয়, অবাক করে দেয় বিট্টু গিট্টু ভাইকে, এবং দুজনে আমাদের উপরে এমন ফিদা হলো কেন, আমি তো অনেক হ্যান্ডসাম না, ওরা দুজনে বিউটি কুইন একেবারে, এবং আমাদের উপরে এমন ফিদা হবার কারণ বা কি, রনি অনেক বেশি হ্যান্ডসাম আর রিচ, ওকে ছেড়ে আমাদের সাথে এত দোস্তি অবাক করছে, লাখ ভাই লাখ আমাদের লাখ ফেভার করেছে, বাড়িতে ও জানায় মায়ের জন্য খুব অবাক লাগছে, সাথে খুব দুশ্চিন্তাও বাড়তে থাকে, কিন্তু মুখে প্রকাশ করলে ভ্যান্টেটেড করবে, ছেলে মেয়েদের বন্ধু হয়ে যায়, মায়ের মন কাঁদছে, কি যে একটা কাণ্ড। বিট্টু গাট্টু বুঝতে পারে ওই দুই বান্ধবী একটু বেশি গায়ে পড়া, খুব চিন্তা হয় ওদের নিয়ে, বিট্টু গাট্টু ব্যবসা করার ইচ্ছা, সেখানে ওরা খুব হেল্প করতে চায়, ওদের পুঁজি লাগাতে দ্বিধা নেই, ওরা অবাক হয়ে যায়, জড়িয়েও পড়ে ওদের সাথে, ওদের এমন ভাব ভাব জড়িয়ে না পড়ায় কোনো উপায় ছিল না। একদিন সোনাল ফোন করে বলে, তোমরা দুজন আমাদের বাড়িতে এসো থাকো, তোমাদের আর বাড়িতে ভাড়া দিতে হবে না, ঠিক আছে। বিট্টু খুব চিন্তিত হয়ে যায়, গাট্টু ঠেকায় এবং বলল, দাঁড়া আগে বাড়িতে জিজ্ঞেস করি। ওদের মা শুনে আটকে ওঠে এবং বলে দেয়, না 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 একদম না, তোমরা যেমন আছো ওরকমই থাকো। বাড়ির বাকি সদস্যরা একটু চিন্তিত হয়ে যায়, সত্যি তো একটু বেশি বাড়াবাড়ি। পরদিন সকালে দুই মেয়ে বাবার সাথে এসে হাজির হয়, ওদের বাবার পরনে লাল টকটকে ধুতি, লাল জামা, একটা মাথা লম্বা চুল এবং খোপা করা। বিট্টু আরো একটু অবাক হয়ে যায়, কিন্তু ব্যবহারে মুক্ত হয়ে যায়, কোনো সন্দেহই মনে দানা বাঁধতে পারে না, কেউ নেই গায়ে বেটা, হ্যাঁ আপনার ঘর সমাজ মে পড়ে, ইউ সমাজ রে হো, হ্যাঁ আ যাও তুম লোগো জয়নগরি ইয়া পর আ যাও। নানা রকম কথাবার্তা বলে এবং বাড়ির কথা জিজ্ঞেস করে, নিজে মহাকালের পুজো করে সে কথাও জানায়। তখন সে বলল, 10 দিন পর বাড়িতে পুজো হবে, তোমরা চলে এসো অবশ্যই, তোমাদের খুব ভালো ছিলে, ঠিক আছে তোমাদের ভালোটাই চাই। বাড়ি থেকে তাকে যেতে মানাই করে, কিন্তু কি যে একটা মোহ এসে লেগে গেছিল, একেবারে ক্রাশ করে ফেলেছিল। নির্ধারিত পুজোর দিন চলে আসলো,
কিরকম জানি লাগে, বাড়িতে কেমন জানি সাথে সাথে অন্ধকারের মতো ঘুপচির মতো কিরকম একটা গন্ধ, ভালো লাগে না, ঢুকে মনটা খারাপ হয়ে যায়। মেয়ে দুটো কিরকম ভাবে যেন তাকায়, ভয় লেগে যায়। বিট্টু জিজ্ঞেস করলো, বাড়িতে কেউ নেই পুজোর? তখন সে বলল, কেউ আসবে না, কেবল তোমাদের কি বলা হয়েছে, আর কেউ আসবে না, আমরা চোখ চোখ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তখন গিট্টু হতভম্ব হয়ে যায় আর বলল, মানে? তখন সে মেয়েটা বলল, আরে এসো না, উপরে চলো, চলো না, সিঁড়িগুলো সকাল বেলাতেও আলো নেই, কেমন যেন অন্ধকার, হাঁটতেও পারছে না, মোবাইলের লাইটটা জ্বালিয়ে কিরকম যেন গা ছমছম করলো, দুজনের শরীর যেন ভারী হয়ে এসেছে, খুব ভয় লাগতে লাগে। একটা অন্ধকার ঘরে ওই ভদ্রলোক কপালে একটা তিলক আটা এবং লাল রঙের লাল বস্তুটা দিয়ে চোখ দুটো টকটকে লাল ওদের দিকে তাকিয়ে একটা হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে একদম ভালো লাগছে না, কেমন যেন লাগছে। আরো অন্ধকার সামনে এগিয়ে প্রদীপ চলছে, কেবল তাতে ওই কাপালিক একইভাবে তাকিয়ে আছে। ঠাকুরের মূর্তি আছে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। দুই বান্ধবীকে হুঙ্কার দিয়ে ডাকে,
যা নিস্তিকের রক্তা জবর মালাটা নিয়ে আয়, চল বাম হাত দিয়ে আনবি, আজ অমাবস্যার রাত, বহুত বড়িয়া দিন কিন্তু আজকে। আরে বাটা গুমসুম কি হো, আজ তো আনন্দ করে নাকি,
কেমন যেন লাল আর গন্ধ ওই যতটুকু দেখতে পাচ্ছি, বিট্টু কাট্ট আর ভালো লাগছিল না, ও তো সবটা ভারী হয়ে আসে, কিছুতেই নিচ্ছিল না। এক ধমকে বলল, খা খা। খাবার পর কেমন জানি ঝিমঝিম করে মুখটা কেমন জানি ঠান্ডা হয়ে যায়, জিভ ভারী হয়ে আসে। দুজনে আছে কিন্তু কেউ কারো কথা শুনতে পারছে না, ডাকতে পারছে না, কিছু বলতে পারছে না। কপালে কেশব মঞ্চ পড়তে থাকে কোনোদিন শোনেনি এবং ওই মেয়ে দুটো রক্ত জবার মালা নিয়ে আসে। কিরকম যেন আচমকা ঘোর কাটে ওদের, মা যেন বলে ওঠে, এখানে কেন গিয়েছিস, বেরিয়ে আয় গাট্টু। বিট্টুর পালা এবার তোকে টানতে টানতে বার করে আনে, রুখ রুখ, কাহা কাহা ভাগায় হ্যাঁ, পুজো হ্যাঁ, আজ আজ তো পুজো সম্পন্ন করবো আমরা। দৌড়ে দৌড়ে পালিয়ে যায় আর তারা লক্ষ্য করে তাদের পিছনে পিছনে মেয়ে দুটো আসছে। দরজা ঠেলে রাস্তার পেরিয়ে ছুটতে থাকে, অনেক দূরে গিয়ে একটা দোকানে এসে দাঁড়ায়, মাকে ফোন করে এবং তখন বাবা ধরল আর বলল, মা কোথায়, কেন মা কানিতে গেছে পুজো দিতে? দোকানদার বলে উঠল, ওখানে গেছে কেন, শোনা যায় কাপালি কেউ যায় না, কয়েক মাস হলো এসেছে, আবার উদা হয়ে যাবে, ওখানে তো কালো জাদু করা হয়, কালো জাদু, পালান পালান, কলকাতার এখানে থাকলে আবার ধরবে আপনাদের, টার্গেট করে নিয়েছে কিন্তু। গাটু এখন কেমন যেন গুমসুম থাকে, বিশেষ কথা বলে না। ওই মেয়ে দুটোর পরের দিন আবার এসে হাজির হয়, অনেক বোঝানোর চেষ্টা করে ওই কাপাটিক, বলে আজ দিনটা ভালো, শোনো একটা কালো কাকের পালক সর্ষে কালো কাপড় পুড়িয়ে ফেলে দিলে হয়ে যাবে, সাথে গিয়ে কর, আমরা মঞ্চ করে নেব, কথা শোনে না ওরা, পরদিন কলকাতার টিকিট কেটে নেয়, পড়াশোনা ছেড়ে কলকাতা ফিরে আসে। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাতে পারেন, আমি রাকিম বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর একটা গল্প ছিল। গল্পটা যদিও একটু একটু ভাঙা চড়া ছিল, মানে দাড়ি কমা একটু কম ছিল, মানে একটু গোছানোতে একটু সমস্যা ছিল, আমি বুঝতে পেরেছি। আর স্টোরিটা অনেক বেশি ইউনিক ছিল, মানে দুটো ছেড়ে আসে গ্রাম থেকে কলকাতায় পড়তে বা পড়াশোনা করতে এবং এসে কালো জাদুকরের পাল্লায় পড়ে যায় আর কি। বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং ছিল, অনেক ইন্টারেস্টিং ছিল এবং আমি বিশ্বাস করেছি এরকম ইন্টারেস্টিং স্টোরি আপনার কাছে আরো থাকলে আপনি কালক্ষেপণ না করে দ্রুত পাঠিয়ে দেবেন। আপনার স্টোরি অনেক অনেক সুন্দর মাশাল্লাহ, এবং স্টোরিটা বেশ ভালো। আমি জাস্ট এতটুকু বলবো, এরপরে যখন ঘটনা পাঠাবেন তখন প্লিজ দয়া করে আপনি আপনার যেটাকে বলে যে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে আর কি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, এই ছিল ঘটনা, আমি দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি ভালো লাগবে, চলে যাই ঘটনায়।
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। ঘটনাটি এটাও পাঠিয়েছিলাম দেখে ফিরোজ খান। ফিরোজ খান ভাই বলেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, এটা আমার দ্বিতীয় ঘটনা প্রেত পডকাস্টের আজকের এপিসোডের জন্য। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, নতুন করে আর ইন্ট্রো দিচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার মাইমার মামার বাড়ির ঘটনা এটা। মাইমার মামার বাড়িতে কেউ অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকতে পারত না, আর কেউ রাত 11টার পর বাড়িতে ফিরতে পারত না। বেশি রাত করে ফিরলে দেরি হয়ে যেত এবং কেউ উঠতে পারত না, সে আলো কিছুতেই জ্বলত না এবং অদ্ভুত একটা ব্যাপার, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠলে কেউ যেন পথ আগলে রাখত, উপরে উঠতে দিত না, প্রবল একটা বাধা প্রয়োগ করা যেত এবং সিঁড়ির রেলিং এ উঠে হাত রাখলে বা হাত রেখে ওঠার চেষ্টা করলে বরফের মতো ঠান্ডা কিছু যেন হাত থেকে চেপে ধরত, উপরে উঠতে দিত না। রাতের বেলায় অনেক সময় ফিসফিস শব্দ শোনা যেত, কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এরকম শব্দ কোনো ক্ষতি হয়নি কোনো দিন, কিন্তু একটা ঘটনা ঘটত। আর এই ঘটনাটা শুনেছিলাম, এটাও খুব প্রচলিত কলকাতার একটা রোডের ঘটনা। তখন আমরা খুব ছোট ছিলাম, অনেক আগে বলেছি মায়ামার মুখে এসব ভৌতিক ঘটনা শুনেছি। দীর্ঘদিন এইভাবে থাকা যাচ্ছিল না, তাই বাড়ির সবাই নানাবিধ পুজো পাঠ শুরু করে দেন এবং এই ভূতের উপদ্রব হাত থেকে বাঁচতে মূলত এই কাজটা করে। বাড়িতে অতিথি এলেও তারা বেশ ভয় পেয়ে যায়। এসব ভাবনা চিন্তা থেকে তারা পুজো মণ্ডপের আয়োজন করল। সত্যনারায়ণ পুজো পাঠ, কীর্তি ভোজন, শান্তি জল সব রকমের আয়োজনে চলতে থাকে, কিন্তু সাময়িক স্বস্তি হলেও সম্পূর্ণ স্বস্তি পাওয়া যায় না। এ সময় তাদের বাড়িতে এক অতি সুদর্শন ব্রাহ্মণ আসে। তিনি বলেন,
আমি যদি তোমাদের বাড়িতে একটা রাত্রি কাটাই তবে অসুবিধা হবে।
তখন তারা বলল, এ কি বলছেন আপনি, আমাদের কেন অসুবিধা হবে, আপনার অসুবিধা না হলেই হলো। ব্রাহ্মণ বললেন,
আমি কিন্তু ঠাকুর দালানের শোভ এবং সপাক রন্ধন করি, আমাকে চাল ডাল আর আলো একটা উনুন ব্যবস্থা করে দিলেই হবে।
বাইমার দাদু তাই করলেন এবং বললেন, রাতে আপনার কোনো অসুবিধা হতে পারে, এই জন্য ভয় পাচ্ছি, আপনি উপরে খানি ঘর আছে সেখানে শুনলে ভালো হয়। ব্রাহ্মণ তখন বললেন,
আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ভয় পাই না, তন্ত্র সাধনা ভয় পাই না, আমার করা আছে, নির্ভয় আপনি শুধু থাকুন, ঠিক আছে।
মাইমার দাদু কেমন বিশ্বাস করে নেয়, উপরে চলে যায় রাত হবার আগে। পরদিন সকালে মাইমার দাদু হন্তধন্ত হয়ে নেমে আসেন এবং বললেন,
আপনার কোন অসুবিধা নাই তো, আপনি ঠিক আছেন তো?
তখন তিনি বললেন,
একদম ঠিক আছি, শুনুন, এই বাড়িতে এমন কেউ আছে যিনি মারা গিয়েছিলেন, যার পরলোক ক্রিয়া সুসম্পূর্ণ হয়নি, আপনি যদি এই ক্রিয়া বিশেষ বিধি বিধান পূর্বক সম্পূর্ণ করেন তবে যা যা আপনারা অনুভব করছেন তার থেকে মুক্তি পেতে পারবেন, এই আত্মার মুক্তি চাইছেন।
তখন দাদা বললেন, আপনি পারবেন আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচাতে?
হ্যাঁ, আমি সেই ব্যবস্থা করবো, আপনি যা বলবেন।
ওই ব্রাহ্মণ অনেক রকমের সামগ্রী আনতে বললেন, যেমন নিম গাছের ছাল, ঘোড়ার খুঁড়ে টুকরো, আরো কিছু বিশেষ সামগ্রী এবং তিন দিন মন্ত্র মতে বিভিন্ন বিশেষ প্রক্রিয়া পুজোপাঠ হওয়ার পর প্রদান করলেন এবং বিশেষ মন্ত্র উচ্চারণের সাথে তারপর সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। ব্রাহ্মণও তার কাজ শেষ করে ফিরে গিয়েছিল, সবাই সুস্থ নিঃশ্বাস ফেলে গিয়েছিল। তবে একটা পুলিশ অফিসার কর্মরত অবস্থায় অপঘাতে মারা যায়। শোনা গিয়েছিল তার আত্মা প্রতি রাতে ওই রোডে ঘুরে বেড়াত, ডিউটি করত। একবার মাইমার এসেছিল রাতের বেলায়, ওনার সুস্পষ্ট দেখেছে একজন পুলিশ অফিসার রাতের বেলায় দিক নির্দেশ করছে, কিন্তু দেহ বলতে কিছু ছিল না, কেবল উড়তে দেখা যাচ্ছে আর কিছুই নয়। ওরা খুব ভয় পেয়ে যায়, গাড়ি থামিয়ে দেয়, গাড়ির চালক ঘটনা পড়ে। এই রাস্তায় এই মুশকিল কথা শুনে গেলে বিপদ অবধারিত হবে। তখন রাত প্রায় দুটো, দূরের বাড়ি ছিল, ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। হঠাৎ ওথা থেকে যেন একটা কালো কুচকুচে বিড়াল গাড়ির সামনে এসে হাজির হলো। চালক বিন্দু প্রায় সময় নষ্ট না করে সম্পূর্ণ পিছিয়ে গিয়ে উল্টো দিকে উর্ধ্বশ্বাসে গাড়ি ছোটাতে থাকে। ঘটনা আকস্মিকতা সবাই হতভম্ব হয়ে যায়। তখন ড্রাইভার জি ঘটনাটি প্রথমে গুছিয়ে বলেছিল,
এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন, ইনশাল্লাহ এরকম আরো ঘটনা আছে। আপনার জন্য আরেকটি ঘটনা পাঠিয়ে দিচ্ছি শুভ ভাই, যদি ভালো লাগে তবে অবশ্যই পড়ে শোনাবেন। চাকদায় বিয়ের নিমন্ত্রণ ছিল সেদিন, বেরোবার কথা ছিল সন্ধ্যা নামার আগেই, কিন্তু বেরোতে বেরোতে সেই সন্ধ্যা সাতটায় বেজে গেল। আমরা ধরে নিয়েছিলাম NH-34 জাতীয় সড়ক, একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এই ভাবনায়। পথে ভীষণ জ্যাম ছিল দুর্ঘটনা ঘটার জন্য, এবং আমাদের বিয়ে বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে যায়। আমি ফিরে আসবো বলেছিলাম রাস্তা থেকে, এত জ্যাম আদৌ কি পৌঁছাতে পারবো? কিন্তু বাকিরা তাতে নারাজ, তারা যাবে তো যাবে, দুটো ছানা পোড়া সাথে করে ভয় তো করছিলই আমার, কখন পৌঁছাবো কখনই বা ফিরবো এই আশঙ্কায়। শীতের রাতে পথ মাঠ ঘাট ঝনঘনহীন হয়ে যায়। জ্যামের মধ্যে টুকটাক করে এগিয়ে পৌঁছে যেতে লাগলাম। বিয়ে বাড়ির তখন শেষের পর্যায়ে, বর কোণে বসে আছে আমাদের জন্য, ডক্টর বাবু আসবেন এই কারণে হয়তো বা, রাত তখন 11টার মতো হবে। তারা সময় বললেন আজ থেকে যান, এত রাত হয়ে গেছে রাস্তাঘাট সুবিধার নয়, তার মধ্যে আবার দুর্ঘটনা ঘটেছে, আগে তো পথ ধরে ফেরা সম্ভব নয়। যাই হোক, আমাদের থাকার ইচ্ছা ছিল না, কাজে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। তখন রাত 12:30 মতো বাজে, আমরা ফেরার পথ ধরে কলোনি হাওয়ে সবাই ওই রাস্তা ধরার কথা বললেন, এবং বেরোতে বেরোতে তাও 12:30 বেজেই গেল। NH-34 ধরলে আর ফেরা হবে না। পথে অনেকগুলো বিয়ে বাড়ির গাড়ি চোখে পড়েছিল, সবাই ছুটে চলেছে যার যার মতো করে, আমরাও এগোতে থাকে রাস্তা শুনশান জনমানবহীন, কারণ ওই সময় শীতকাল ছিল। এক ঘন্টা গাড়ি চালানোর পর একটা সময় গিয়ে রাস্তা ঘুরিয়ে যায়। একটা টাটা সুমো ওই রাস্তায় কেমন যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে বেড়াচ্ছে, একেবারে সোজা ছুটছে, আবার উল্টো পথে, কিন্তু অসম্ভব গতিতে যাচ্ছে। আমরা একটু হক চুকিয়ে যাই, এত নিচু মার শুনশান। আমরা চারজন মেয়ে ছেলে তখন খুব ছোট, কেমন যেন একটা আতঙ্কে ভুগছিলাম। তারা দুজনেই ঘুমিয়ে পড়েছিল এই নিচু রাতে শুনশান রাস্তায়, এরকম করে যেন কে যেন খুব পাক খাচ্ছে। কিছু তো যার পর একজন ভালো মানুষের পোশাক আশাক পরা লোক পুলিশের মতো অনেকটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে না। রাত তখন গভীর, শীত অনেক গভীর, আপাত মস্তক মোড়া একটা লোক ওরকম পথ দেখাচ্ছে, এবং সোজা এগুলে সে লাঠি উঁচিয়ে একটা দৌড় দিতে থাকে এবং যেতে বলছে। লাইট বেশ কম ছিল, গাড়ির হেডলাইটটা একটু বেশি কাজ করছিল, রাত নিশুতি শীত ঝাঁকিয়ে পড়ছে। সামনে টানা সুমোটাও ঘুরপাক খাচ্ছে দেখছিলাম। আমরা ওই লোকটার লাঠি উঁচিয়ে দেখানোর পথটাতে যাই, এবং বেশ কয়েকটা বছর আগে তিনি GPR এসব তখন গাড়ি ছিল না, যে রাস্তায় আমাদের দেখালো ওই রাস্তাটা এতটা নিকষ কালো, এতটা গুটগুট অন্ধকার ছিল যে হেডলাইটও পর্যন্ত দেখা যাচ্ছে না। কি অন্ধকার, এমন অন্ধকার কোনোদিন দেখিনি। কি ভয় যেন মিনমিন করে বলছিলাম, এই পথে ছিল না গো, কোথায় যাচ্ছি দেখে বুঝতে পারছি না। কি কালো অন্ধকার আমাদের যেন চেপে ধরেছে। গাড়ি ঘোড়াও ভাগ্য ভালো কথা শুনেছিল, এমনিতে ভালো মন্দ কোনো কথা শোনার অভ্যাস কারো ছিল না। আমরা বেরিয়ে আসি, কিছুটা যাওয়ার পর আবার সেই লোক একা একা দাঁড়িয়ে আছে, আবারও এদিক ওদিক নির্দেশ দিচ্ছে। আমি বললাম না না না, আমি ওর দেখানো পথে যাবো না, আমি অন্য পথে যাবো। উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়, আর ওইদিকে নয়, সোজা পথে এগিয়ে চললাম, ঘড়িতে 1:30 মতো বাজে। সোজা পথে এগিয়ে চললাম, ঘড়িতে তখন রাত 1:30 মতো বাজে। কোথায় যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। ওই গভীর অন্ধকার শীতের রাতে টাটা সুমো আর নেই সেখানে। অনেকটা এগোবার পর একটা চৌমাথার কাছে এসে পড়ি, এবং একটা বোর্ড চোখে পড়ে, লেখা আছে সাইন দিয়ে শেওরা ফুলের চুচরা ইত্যাদি। ততক্ষণে 3:30 বাজে, একটু দাঁড়িয়ে দেখি টাটা সুমোটা এখনো দাঁড়িয়ে আছে ওই বিয়ে বাড়ির হাড়ি খাড়া নিয়ে, আর বলল আমাদের সাথে আসুন। তাদের সাথে কিছুটা দূর এগিয়ে গিয়ে আমরা পানি বেলুর রোড রাস্তা ধরি কলকাতার পথ শান্তি। ওদের কাছ থেকে জানতে পারি আগের পথে যাওয়াটা খুব বড় ধরনের ভুল ছিল, কারণ ওখানে খারাপ সব প্রেতাত্মারা থাকে। আজ বারবার গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই রাতের কথা ভাবলে রহস্যময় সেই যুবতী আজ ভীষণ অন্যরকম লাগে। এ ছিল ঘটনা, ভালো লাগতে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের ফিরোজ ভাই। একই সাথে আরো দুটো ঘটনা কিন্তু আজকে পড়ে ফেললাম আমরা, দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আলহামদুলিল্লাহ ফিরোজ ভাইয়ের মাধ্যমে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে ফিরোজ ভাই যতগুলো ঘটনা পাঠায় সবসময় অনেক সুন্দর সুন্দর ঘটনা পাঠায় এবং আজকে সব সময় সবসময় মতো অসাধারণ ঘটনায় পাঠিয়েছেন। বাট হ্যাঁ, ঘটনাগুলো আর একটু যদি গুছানো ঘটনা হতো না তাহলে সবচেয়ে বেশি সুন্দর হতো ইনশাল্লাহ। হয়তো বা নেক্সট এপিসোডে দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আসবে। এবং ইউ নো ওয়াট, আমি আপনাদেরকে আগে বলেছি এবং এটা আমারও বলছি, সেটা হচ্ছে আমাদের এই স্পেশাল এপিসোডে কিন্তু তিনটা স্টোরি থাকছে। তিনটা স্টোরি তিন ধর্মের মানুষের, মানে একটা হচ্ছে খ্রিস্টান ফাদার জন, নিশ্চয়ই জানেন জনের স্টোরি শুনেছেন। এছাড়া আরেকজন আছেন অবিনাশ, অবিনাশ মুখার্জি, এটা সবাই জানেন। এবং আরেকজন আছেন জলির পাগলার ঘটনা। এবং আশা করছি আপনাদের সবার কাছে এই তিনটা স্টোরি ভয়ঙ্কর রকমের সুন্দর লাগবে, বিকজ প্রতিটা স্টোরি অনেক অনেক বেশি ভয়াবহ আমাদের স্পেশাল এপিসোডে। সো বলে নিতেই পারেন যে দারুণ রকম কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে সামনেও। আর দেরি করবো না, চলে যাই পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশন ভাই, আমি সোমা বলছিলাম। আজ প্রথমবার প্রেত পডকাস্টে ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম মৃত্যুর ডাক। ঘটনাটি মূলত আমি কালেক্ট করে পাঠিয়ে দিলাম। বেশ কিছুদিন আগে একটা ঘটনা যে আমার মনে পড়লে আজও আতঙ্কিত হয়ে যায়। ঘটনাটি শোনা অবশ্য আমার এক চিরচেনা মানুষ বলেছিলেন, মৃত্যু কাছে এলেই অনেকে নাকি বুঝতে পারে। ওই চিরচেনা মানুষটা বলেছিলেন ওনার এক আত্মীয় আছে, তার নাম না হয় একটা ছদ্মনাম দিলাম, অনিতা দেবী। উনি খুব অসুস্থ ছিলেন, বয়সও হয়ে গিয়েছিল। চিকিৎসক বলেছিলেন বাড়িতে রাখো, সিমটমস ট্রিটমেন্ট করাও, আর কিছু হবে না, আমরা আর কিছু করতে পারবো না। রোগীর অনেক বয়স হয়ে গেছে, জানি না কত দিন আর বাঁচবে। বাড়িতে আনা হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব চলতে থাকে। হঠাৎ করে মৃত্যু 10 দিন বা 12 দিন আগে থেকে বলতে শুরু করে, জানালা দরজা সব বন্ধ করে দাও, চিৎকার করতে থাকে, ওরা সব আসছে, এক এক করে বন্ধ করে দাও, হয়েছে জানালার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। সে মহিলা সবাই জিজ্ঞেস করেছিল কারা এসেছে। তখন সে মহিলা বলেছিলেন, আমার সবচেয়ে পরিচিত আত্মীয়রা মারা গেছেন, তারা এসেছে। এইটা দেখে বাবা মা কাকু দুইজন সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, ছটফট করতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে হাত পা ছুটতে থাকে। সবাই দরজা জানালা বন্ধ করে দেয়, সকলেই খুব বেশি মন খারাপ করে ফেলে। চিকিৎসকের কথা তার মানে সত্যি হতে চলেছে। তার সাথে এরকম অদ্ভুত আচরণে সকলে ভীত হয়ে ওঠে। ওনাদের বাড়ির নিত্য পূজারী বলেন যে ঘরটা পরিবর্তন করে দেখো, যদি কিছু উন্নতি হয়। ঘর পরিবর্তন করা হয় কিন্তু সমস্যার সমাধান হয় না। একজন লোক রাখা হয়, খুব সাহসী, ভয় পায় না, মূলত রাত্রির জন্য তাকে রাখা হয়। 2 দিন ঠিক থাকার পর হঠাৎ করে আবারও চিৎকার দেয় এবং বলল, যাও না, আমি সব ছায়ামূর্তি দেখছি, দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। ওই সাহসী ছেলেটাও ওই দিন বেশ হতভম্ব হয়ে যায়, ভয়ও পেয়ে যায় এবং বলেছিল যে ওই ছেলেটার নাকি শরীর ঠান্ডা হয়ে যায়, বাড়ির লোকজন খাপে যায়, পাঁচ কান হলে ভূতের বাড়ির নাম হয়ে যায়, সবাই ভয় পেয়ে যায়। তিন দিন পর ওই সাহসী ছেলেটাও আর থাকতে চায় না, মাঝরাতে হঠাৎ লাইট অফ হয়ে যায়, শরীর ঠান্ডা বরফের মতো স্পর্শ অনুভব হয়, অনিতা দেবী বেরিয়ে যেতে চান, ছটফট করতে থাকেন। আমি যে চিৎকার করে আপনাদের ডাকবো সেই শক্তিটাও বা ক্ষমতাটুকু থাকে না বলে মনে হয় এবং সবসময় নাকি শরীর অবশ হয়ে আসে। এরপর অনিতা দেবীর বাড়ির লোকও টের পেয়ে যায়, কিছুটা ছায়ামূর্তি ঘরের সামনে দৌড়ে আটকে রয়েছে এবং ঘরে যাওয়ার সময় টের পাওয়া যাচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে তাদের সেটা প্রবলভাবে। বাড়ির মানুষজন চাইবে যতক্ষণ পাড়ার মানুষকে বাঁচাতে পারে, তার একজন পীর বাবার সন্ধান পায়, সেখানে ছুটে যায় কিন্তু ফল হয় না। অনেকদিন বললেন, ওরা আমাকে খেতে দেয় না, ওষুধ খেতে দিচ্ছে, ভীষণ টেস্টলেস একটা ওষুধ। অবশেষে উনি ইহলোকের মায়া ত্যাগ করে বর্ণগমন করেন এবং প্রভুর দোষ পায় এবং মৃত্যুর পর ওই দোষ এক মাসের মধ্যে নাকি না কাটানো পারে পরিস্থিতি এবং নিকট আত্মীয়দের ক্ষতি হতে পারে, এরকমই বিধান ঠাকুর মশাই দিয়েছিলেন। অনেক কিছু এমন আছে যা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু কোনো সমাধান বা কোনো সূত্র বের করতে পারি না, এও এক অদ্ভুত ব্যাপার। কিছু তো আছে আমাদের যেমন নিয়ন্ত্রণ করে, তেমন কিছু আছে আমাদের আতঙ্কিত করে। শুভ শক্তি যেমন শক্তিশালী, অশুভ শক্তি তেমন ভয়াবহ শক্তিশালী। তবে কি জানেন, কোন কোন তান্ত্রিক যারা অকর সম্প্রদায় তারা বলে যে আমাদের পরিবারে যারা জন্ম নেয় তারা আমাদের পূর্বর আচার আচরণ অনেক মিল পাওয়া যায়, সে কারণে মৃত ব্যক্তির নামে কোনো ফলক লাগালে সেই ফলকে যদি ফাটল ধরে তবে মানুষ হয়ে তার জন্ম হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়, আর যদি না ধরা হয় তাহলে বুঝতে হবে তা সে আত্মা হয়ে থেকে যায়। অনিতা দেবীর কথার ব্যবহার আচরণের মধ্য দিয়ে সেটা কিছুটা প্রমাণিত হয়েছিল। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। এবং সুমাপু, আপনার অসাধারণ এই ঘটনাগুলো আমি সবগুলো প্রেত পডকাস্টে শেয়ার করবো, আপনি আরো ঘটনা কালেক্ট করে আমাকে পাঠাবেন। খুব সুন্দর সুন্দর স্টোরি আছে আজকে। আশা করছি যে আপনাদের সবার কাছে আজকের এপিসোডটা বেশ ভয়াবহ লাগছে, ইজন্ট ইট? এবং প্রতিটি স্টোরি কেমন যেন কাহিন করা ছোট ছোট স্টোরি, বাট কেমন যেন ক্রিপি টাইপের, তাই না? আমি এই ধরনের স্টোরি খুব পছন্দ করি, যতক্ষণ শুনবো ততক্ষণ হাড় হিম হয়ে যাবে। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। আসলে স্টোরি না এটা, কিন্তু হয় আমি বিলিভ করি, বিকজ আমি চোখে দেখা জিনিস, এটা আমি তো এটা স্টোরিটা পড়লাম জাস্ট, আমার চোখে দেখা জিনিস এরকম হয়েছে। আমার দাদের মৃত্যুর আগে মানে উইদিন ওয়ান আওয়ার, মৃত্যুর এক ঘন্টা আগে সে 12 বছর ছায়ামূর্তি এসেছে এবং বাথরুম ছিল ওখানে, মানে দাদি তখন হসপিটালাইজ ছিল এবং হসপিটালের সাথে একটা অ্যাটাচ বাথরুমে ছিল, সে 12 বছর বাথরুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার দিকে হাত ইশারা করে আছে বারবার। ইভেন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দাদির সামনে প্রায় আমাদের 14 গোষ্ঠীর সবাই ছিল বলতে গেলে, সবাই পুরো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার তাকে দেখতেছে এরকম, বলে এই যে তাকে আছে, এই যে তাকে আছে, এভাবে করে মানে এই ব্যাপারটা। একটা কথা আছে, মৃত্যুদূত মানুষ দেখতে পায়, আসলে দেখতে পায়, মৃত্যুর আগে দেখতে পায়, কেউ আছে 10-12 দিন আগে দেখতে পায়, কেউ আছে 1 ঘন্টা আগে দেখতে পায়, আর দেখতে তো পায়, এটা আসলে বলাই পা হল। ভয়াবহ মৃত্যুদূত বা যাই বলেন না কেন, মৃত্যুর আগে এমন একটা ফেরেশতা অবশ্যই আপনি দেখবেন, এটা আপনাকে দেখতেই হবে, কারণ আপনার মৃত্যু কোণে এসেছে, আপনাকে অবশ্যই দেখতে হবে, সে আপনার জান কবজ করতে এসেছে, রুহ নিতে এসেছে, সো তখনই তাকে দেখা যায় আর কি। এবং এই ঘটনার মাধ্যমে কিন্তু এটা যেহেতু বললাম ইট ইস আ রিয়েল স্টোরি এবং এরকম ঘটনা ঘটে, মৃত্যুর ডাক আসলে খুব ভয়াবহ ছিল স্টোরিটা। এবং সম্ভাব্য এরকম আপনার কাছে আরো স্টোরি থাকছে, আপনি ছোট ছোট টুকরো টুকরো ক্রিপি ক্রিপি সব স্টোরি কিন্তু আমাকে পাঠাতে পারেন, আপনার স্টোরিগুলো খুব মনোমুগ্ধকর।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আশা করছি এরকম আরো অনেক অনেক স্টোরি আপনার কাছ থেকে পাবো। আর সত্যি বলছি এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটে। এনিওয়েজ চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম শত লাগবে। চলে যাই ঘটনায়। আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে বুঝছি। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের গতিবিধি, জীবন সবারই জন্য আছে এবং জন্ম থেকে মৃত্যুর বাইরে কিন্তু কিছুই নেই। কিন্তু জীবনের ঘটনা গতিবিধি সবার আলাদা আলাদা। একরকম ঘটনা সবার ঘটনা। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে একটা ভয়ার্থ ঘটনা রয়েছে। ভালো মন্দ মাঝারি লৌকিক অলৌকিক ভৌতিক হাস্য কৌতুক ইত্যাদি ইত্যাদি এসব রকম এক একজনের জীবনে এক এক রকম ভাবে ধরা দেয়। আমার বিয়ে হয় লেখাপড়া শেষ করার সাথে সাথে, মানে কলেজ লাইফের শেষের দিকে। শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন বলে আরো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেওয়া হয়। যাই হোক, আমার কর্তা সকালবেলা বেরিয়ে যায় এবং সকলের ডিউটি তো দুপুরবেলা আসতো, আর এই সকাল থেকে দুপুর পর্যন্ত শাশুড়ি মায়ের সাথেই কাটতো। উনি বেশ হাসি ঠাট্টা করতেন এবং খুব হাসোচনার জন্য মানুষ ছিলেন, মজা করতেন আর আমি খুব হাসতাম। কিন্তু জীবনে অনেক পাঠ উনি এই হাসি মজা করতে করতে শিখিয়ে দিয়েছিলেন, এখন সেগুলো বেশ উপলব্ধি করতে পারে। এমন সত্যি কথা জানিয়েছিলেন তখন অতটা বুঝতে পারেনি, বয়স তো কম ছিল তখন। খুব আফসোস ছিল তখন বেশি দিন ঘর নতুন বৌমার সাথে করতে পারবে না বলে। যাই হোক, অসুস্থতার কারণে উনি চলে যান বিয়ের 7 কি 8 মাসের মাথায়। বেশিরভাগ সময় ওনার সাথে কাটত সকাল থেকে দুপুর আর বিকেলে থেকে যেত রাত, এবং ওনার সাথে বেশি হাসি মজা করত, সময় বেশ ভালো কাটত। একদিন রাত 12টাও বেজে যেত, খুব হাসাতেন। একটা কাজের লোক ছিল শাশুড়ির বাড়িতে, সে সব কাজ করত। শাশুড়ি মা চলে যাওয়ার পর কাজ ছেড়ে দেয়। ও নাকি দেখেছে, কি জানি দেখেছে বাট জানায়নি কিছু, তারপর হঠাৎ করে কাজ ছেড়ে দেয়। আমি ওই চারতলায় তখন একা একা সকাল থেকে বিকাল পর্যন্ত থাকতাম। উনি চলে যাওয়ার পর কাজ ছেড়ে চলে আসতাম 3 তলায় আমার ঘরে। উনি শিখিয়ে দিয়েছিলেন কাজ ছেড়ে নিজের ঘরে গিয়ে পড়াশোনা নিয়ে নিচে নিয়ে থাকো, সময়টা ভালো কেটে যাবে। হয়তো অনেকে বলবে গালগপ্প বাজে কথা। উনি চলে যাওয়ার পর আমি যখন রান্না করতাম রান্নাঘরে মনে হতো কেউ যেন শাখা বলা চুরি করে হাঁটছে। আমি রান্না ঘর থেকে বেরিয়ে আসতাম, কিছু দেখতে পেতাম না। সকালবেলার কথাই বলছি, ওই সময় কেউ চারতলায় থাকতো না, আমি একাই আমার কাজ করতাম রান্না বান্না আর কি। কেউ যাচ্ছে কেউ আসছে মনে হচ্ছে, কিন্তু কিচ্ছু নেই। সকালবেলা এরকমই হতো, কেউ থাকলে শোনা যেত না, কেউ না থাকলে এরকম শোনা যেত। মাঝে মাঝে ওনাদের বেডরুমের পর্দা এমন ভাবে উড়ে যেত মনে হতো যেন উনি ঘরে ঢুকলেন কেমনই। আমি অসীম সাহসে আবার দেখি তো কি হলো, আবার ওমা কিছু নেই সকাল বলে সাহসে হতে পেরেছিলাম। আমি ছুটে ছাদেও যেতাম, মনে হতো ছাদে হয়তো পাতা পড়ে আছে আর তাই খসখস হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু হাঁটছে, কিন্তু না কোনো পাতা বা প্যাকেট কিছুই থাকতো না। সকাল বলে মনে হয়নি, কিছু সাহসের সঙ্গে কাজ করে সোজা 3 তলায় নিজের ঘরে চলে আসতাম। কি বলবো এই ঘটনাকে, ভৌতিক নাকি আধা ভৌতিক নাকি মনের ভুল? ও শব্দ, ওই পর্দা উড়ে যাওয়ার দেখা আজও মনে আছে। একা একা থাকলেও আজও মনে হয় কি দেখেছিলাম। একজন জীবনের ঘটনা এরকমই হবে, যার সাথে হবে সেই বোঝে ঘটনার ভয়াবহতা। এবার আর একটা ঘটনা বলি, শ্বশুর মশাই মারা যাওয়ার পর অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়, পুরোটা ভৌতিক ছিল। আমি রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা মাতি নিতাম, একটা ট্রে ছিল, শ্বশুর মশাই বলেছিলেন ওই ট্রেতে ধূপ কাঠে নিচে রাখবে, ছাই ওর মধ্যে পড়লে ফিরে দিতে সুবিধা হবে। দীর্ঘদিন ওইভাবে চলছিল এবং মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় সন্ধ্যাবেলার ঘটনা বলছি, আমি ধূপ নিয়ে চলে এসেছি।
ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। হঠাৎ একটা কট কট করে শব্দ শোনা গেল। আমি নিথর হয়ে গেলাম। একা আমি চারতলায়, কেউ নেই। আবার শব্দটা আমি তিনতলায় নেমে গেলাম, সতেরো থেকে বাঁচতে নেমে গেলাম। ঘন্টাখানেক পর এক আত্মীয়কে উপরে গেলাম, দরজা খুলে দেখি সেটা পড়ে আছে কালো হয়ে, সেম টু সেম হয়ে আছে, সবকিছু ঠিকঠাক আছে। তখন ওই আত্মীয় বললো, দরজা বন্ধ করে চলো, কাল সকালে এসো, খুব ভয় করছে। যা কোনোদিন হয়নি সেটা কি করে হলো? ভূতের ছায় কিভাবে এলো? শুধু সেটাই কেন এরকম হলো? আর তো অনেক কিছু ছিল, তাতে কিছু হলো না। আজও উত্তর পাইনি এসবের। এটাই ছিল ঘটনা। ঘটনাগুলো ভালো লাগলে পড়ে শোনাবেন। Thank you very, very much for this beautiful story. Such interesting fact of this story. It's actually quite awful. It's a lot of people who are going to die. I'm going to die. যেমন মনে হচ্ছে গা থেকে কি যেন সাইড করে চলে গেল, গায়ে সাথে ঘেসে চলে গেল, অথচ আমি তো বসে আছি, আমি রেকর্ড করতেছি। আবার এরকম হচ্ছে যে আমার পাশে একটা টেবিলে একটা প্যাকেট পড়া ছিল, মানে প্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম এখানে একটা শপিং ব্যাগের মধ্যে, আমার চোখের সামনে ওটা পড়ে গেল, কোনো কারণ ছাড়া, কোনো বাতাস নেই, কিছু নেই, একেবারে মানে উইদাউট এনি রিজন প্যাকেটটা পড়ে গেল। আমার এরকমও হয়েছে যে ডাটা কেবলটা অটোমেটিক খুলে গেল, আমি চার্জে বসিয়ে দিয়েছি, আর চার্জ একটু পরে এসে দেখছি যে চার্জটা অটোমেটিক্যালি খুলে গেল, আমার চোখের সামনে খুলে পড়ে গেল। কিভাবে খুলে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি আসলে কি বলবো, আমার নিজের সাথে অনেক ঘটনা ঘটে এবং আমি এটাকে এনজয় করি বেসিক্যালি, এবং আমি মনে করি যে আসলে এটা এনজয় করাটাই সবচেয়ে বেশি দরকার। আমার কাছে মনে হয়েছে এটা আসলে আপনাদের জন্য না, এটা মানুষের জন্য হয়তো ভয়াবহ বিষয়, কিন্তু আমার জন্য এটা এক প্রকার ভালো লাগে। ওকে, কারণ আমি তো ভৌতিক নিয়েই আছি সারাদিন, তো আমার সাথে ভৌতিক ঘটা খুব স্বাভাবিক। সারাদিন শুধু রেকর্ডিং করছি, বেদ পডকাস্ট করছি, আরো অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করছি, মানে এক প্রকার আমি শুধু ভূত নিয়ে আছি। 24 hours এর ভিতরে 12 hours আমি ভূত নিয়ে আছি, কিন্তু এটা সত্যি। সো আমার সাথে এটা হওয়াটাই খুবই স্বাভাবিক, এবং এটা না হওয়াটাই অস্বাভাবিক না একেবারে। বিকজ আমরা যারা পডকাস্ট করি বা আমরা যারা শো করি, আমি এটা বিলিভ করি, এটা আমার বিলিভ যে আমি কিন্তু বেসিক্যালি মনের অগোচরে একটা জিন বা ভূত বা এই জাতীয় বিষয়গুলোকে প্রমোট করছি, জিন জাতি বা এই বিষয়গুলোকে আমরা প্রমোট করছি। আর তারাও কিন্তু এনজয় করছে, তারা তো এক্সিস্ট করতে তারা জানে ভালো মতো, আমি তাদেরকে নিয়ে বলছি, রাইট? তো তারা আশেপাশে, আমার অবশ্যই আশেপাশে আসবে, তারাও তো তাদের প্রমোশন দিচ্ছে ভাই আলটিমেটলি, বিকজ আমি তাদেরকে নিয়ে কথা বলছি, তাদের বিষয়গুলো তুলে ধরছি মানুষের কাছে। সো আলটিমেটলি তারাও আলটিমেটলি আমার কাছে, এটা আমার আমার ব্যাখ্যা, এটা আমি বলবো না অন্য কেউ বলেছে, এটা আমার ব্যাখ্যা, তারাও হয়তো বা শুনতে পায়, তারা হয়তো এই জন্য বিচরণ করে আশেপাশে, বোঝানোর চেষ্টা করে যে তারা আমাকে শুনতে পাচ্ছে। এইটাই আর কি, এই স্টোরি তো এরকমই একটা ব্যাপার স্যাপার ঘটেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, বাট আপনি কে আপনার নামটাও বলেন নাই, বাট স্টোরিটা শুধু পাঠিয়ে দিয়েছেন, বাট থ্যাংক ইউ সো মাচ স্টোরিটা শেয়ার করে দিলাম পডকাস্টে। সো আজকে কিন্তু বেশ অনেকগুলো স্টোরি শেয়ার হয়েছে, এবং আমি যদি বলি তাহলে, আমি যদি বলি একদম প্রথম থেকে যদি বলি, তাহলে আমাদের আজকের এপিসোডে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 স্টোরি, একেবারে 8 স্টোরি আমি শুনে এসেছি। আশা করছি আপনাদের সবগুলো ঘটনা ভালো লেগেছে, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি যদি বলি তাহলে আত্মার প্রতিশোধ, এটাও খুব ভালো লেগেছে। আর মৃত্যুর ডাক, মৃত্যুর ডাক, এটা আসলে খুব ক্রিপি একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, আমি আমাদের পডকাস্ট শেষ, স্টোরি আপনাদেরকে শোনার শেষ, এখন আপনাদের সাথে কিছু গল্প করবো, আর প্রতিমা আপনাদের কিছু কমেন্ট করবো। অবশ্যই নেগেটিভ কমেন্ট কখনো আমি পড়ি না, পড়তেও চাই না, ওগুলো ইগনোর করে যাই। সো পজিটিভ কমেন্ট করবেন সবাই, দারুণ দারুণ কমেন্ট করবেন, আপনাদের সাথে আড্ডা দেবো। আর আমার এটা ইচ্ছা আপনাদের সাথে আড্ডা দেওয়ার, আপনাদের নেগেটিভ কমেন্ট দেখে আমার কোনো ইচ্ছা নেই, এবং ওখানে কোনো রেসপন্সও করার ইচ্ছা নেই। সো এই আর কি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর দেরি করবো না, চলে যাই সরাসরি লাইভ সেশনে।
Mira la cagada. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমি কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম পুরো এক সপ্তাহ পর প্রেতে, এবং আশা করছি আমার কথা মোটামুটি শোনা যাচ্ছে। যদিও আমি জানি যে খুব একটা সাউন্ড ক্লিয়ার নাও হতে পারে, বা যেটাকে বলি আমরা যে আমার আমার মাইকে হয়তো বা একটু কম শোনা যেতে পারে, বাট তারপর যদি ক্লিয়ারলি শোনা যায়, মোটামুটি যতটুকু ক্লিয়ার শোনা যায়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি কথা বলা শুরু করব। মনে হচ্ছে এবার ঠিকঠাক মতোই শোনা যাচ্ছে এবং আমি মনে হয় আপনাদের সাথে এই মুহূর্তে কানেক্ট হয়ে যেতে পারবো, এবং এটা আমার বিশ্বাস। তো নিশ্চয় জানেন যে আছে কিন্তু আমাদের 3rd April, আর কটা রোজা আছে? 10টা রোজা, বা 10টা রোজা বলছি কি, আর মধ্যে 6টা বা 7টা রোজা আছে। সো আমাদের কিন্তু ঈদ স্পেশাল এপিসোড নিয়ে একটা বড় প্ল্যানের কথা আমি বলেছিলাম, ফেসবুকেও বলেছিলাম এবং এখানেও বলছি, সেটা হচ্ছে ঈদ স্পেশাল এপিসোড আপনাদের জন্য অনেক বড় ধামাকা থাকছে। বেসিক্যালি প্রেতের জন্য এটা একটা বড় ধামাকাই বলা যেতে পারে, বিকজ প্রেতে কখনোই একই সাথে একই এপিসোডের মধ্যে অবিনাশ মুখার্জি, ফাদার জন এবং অন্য একটা কবিরাজের ঘটনা, এটা কিন্তু কখনোই হয়নি। বাট এটা একটা প্রথমবারের মতো, ইট উইল বি হ্যাপেনিং, মানে ডেফিনেটলি ইট উইল বি সারপ্রাইজিং স্টোরি এবং খুবই অদ্ভুত হবে জিনিসগুলো। এবং এটা বিশ্বাস করি যে আপনারা যারা যারা অবিনাশ ফ্যান আছেন তারা তো অবশ্যই মজা পাবেন, এবং যারা ফাদার জন ফ্যান আছেন তারাও অনেক অনেক এনজয় করবেন, বিকজ ফাদার জন যখন স্টোরি শেয়ার করেছিলাম তখন কিন্তু হিউজ পরিমাণে মানুষের একটা কোলাহল ছিল, একটা ক্রাউড ছিল। বাট হ্যাঁ, সবসময় আসলে একই স্টোরি শেয়ার করা মুশকিল হয়ে যায়। আমাদের নাইম শেখ ভাই, তিনি আমাকে স্টোরি পাঠাতে অনেক ডিলে করেছিলেন মাঝখানে, দ্যাটস ওয়াই অনেক দিন ডিলে ছিল। বাট ইনশাল্লাহ এই ঈদ স্পেশাল এপিসোডের জন্য স্টোরি যেটা আসার কথা সেটা চলে এসেছে আলহামদুলিল্লাহ, এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। অনেক বড় স্টোরি না, বাট হ্যাঁ ইট ইজ ভেরি ভেরি ক্রিপি স্টোরি, এতটুকু বলতে পারি আমি। এবং এরপর অবিনাশ মুখার্জির স্টোরি বেশ বড়ভাবেই হবে, এবং ইনশাল্লাহ ধরা যেতেই পারে যে ওই এপিসোডেই বা আমাদের নেক্সট এপিসোডে হয়তো অবিনাশ মুখার্জি আয়নার যে ঘটনাটা আপনারা শুনছিলেন সেটা শেষ হয়ে যাবে। এবং সর্বশেষে আমরা অবশ্যই জলিল পাগলা নামে একজনের ঘটনা শুনবো, সেটা আমাদের আলামিন শেখ ভাই ঘটনাটি সেন্ড করেছেন অলরেডি, এবং সেটা অলরেডি আমার কাছে প্রস্তুত আছে, ইনশাল্লাহ আপনারা হয়তো বা শুনতে পাবেন। অ্যান্ড আমার সবচেয়ে পজিটিভ ফ্যাক্ট হচ্ছে আমি চেষ্টা করব তিনটা স্টোরি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে প্লে করা, অর্থাৎ সাউন্ড ডিজাইনের মাধ্যমে স্টোরিগুলো শেয়ার করার হায়েস্ট চেষ্টা থাকবে আমার। বিকজ অবিনাশ মুখার্জির স্টোরি শোনার সময় যেটা আলাদা ভয় নিয়ে শুনতে পারেন, আমি সেটা চেষ্টা করব। ফাদার জনে তো অলরেডি আমরা সবসময় যেরকম শুনে এসেছি ঠিক সেরকমই অবিনাশ মুখার্জির স্টোরি বা সাউন্ড ডিজাইন যেরকম হয় সেরকমই হবে। এবং সর্বশেষে জলিল বাংলার যে স্টোরি বা জলিল কবিরাজের যে ঘটনা সেটা ডেফিনেটলি আপনারা মানে সাউন্ড ডিজাইনের মাধ্যমে শুনবেন, ভয়ঙ্কর ভয় নিয়ে শুনতে পারবেন, এটা আমি মোটামুটি আশাবাদী। তো প্রথমে এই জন্য এতগুলো কথা বললাম বিকজ অনেকের একটা চিন্তাভাবনা ছিল যে 50তম এপিসোডে কেন এরকম একটা এপিসোড হলো, ওই যে বলছিলাম আমি ফাদার জনের স্টোরিটা আসতে অনেক লেট হয়ে গেছিল। সো যেহেতু ফাদার জন আসতেছে এবং এরপর আমাদের যেহেতু ঈদ স্পেশাল কিন্তু আমারও বলছি 9 তারিখে কিন্তু ঈদ স্পেশাল এপিসোড হবে আমাদের পক্ষ থেকে বা প্রেতের পক্ষ থেকে, 9 তারিখের এপিসোডটা হবে বা নেক্সট এপিসোডটা হবে ঈদ স্পেশাল এপিসোড, এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এনিওয়েজ, আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু কমেন্ট আপনাদেরকে রিড আউট করে আপনাদের কিছু কমেন্ট, ওয়েল অনেকগুলো কমেন্ট চলে এসেছে অলরেডি। আমাদেরকে প্রথমে কমেন্ট করেছিলেন আমাদের মোজামেল হক ভাই, হ্যালো ব্রো, আজকে কি প্লিজ অবিনাশ দাদার স্টোরি পাবো? বলে ওইছে বলে দিলাম আমি, কিন্তু ফেসবুকে আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম যে হ্যাঁ একবারে দারুণ কিছু হয়ে যাবে। এরপরে আবু সাফ সাইফ ভাই কমেন্ট করেছেন, ওয়েলকাম, হ্যালো ওয়েলকাম ব্রাদার। জোহান ইসলাম রাফি কমেন্ট করেছেন, জামালপুর থেকে শুনছি, থ্যাংক ইউ। এছাড়া আমাদেরকে শিহাব ইসলাম লিখেছেন, শেরি পর্যন্ত শুনতে চাইছিলাম, ডেফিনেটলি আপনারা কিন্তু শেরি পর্যন্ত শুনবেন অবশ্যই, সেটা ডেফিনেটলি আপনারা শুনবেন হচ্ছে নেক্সট এপিসোডটা আসলে অনেক বড় হবে, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি যাবে, বাট হ্যাঁ নাও যেতে পারে, এটা আমি বলবো না যে 2 ঘন্টার কাছাকাছি যেতে পারে বা যাবে বা যাবেই, আমি কোনো কিছু বলবো না, বাট হ্যাঁ একটু বড় হবে, মানে সচরাচর আপনার 1 ঘন্টার এপিসোড শুনে হয়তো বা 1.5 ঘন্টার কাছাকাছি যাবে, যেহেতু 3টা লং স্টোরি আছে, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এতটুকু বলতে পারি। এছাড়া আমাদেরকে আবদুল্লাহ রায়হান ভাই কমেন্ট করেছেন, সাউন্ড অনেক লো, সাউন্ড অনেক লো। আমি বলেছিলাম যে আমার কিন্তু মাইকে একটু প্রবলেম, মানে মাইকে ডিস্টার্ব করেছে, আমার কিছু করার নেই। এছাড়া আমাদেরকে মাইনুল মিঠু লিখেছেন, মুসা কবিরাজের নতুন ঘটনা চাই। মুসা কবিরাজ এই প্ল্যাটফর্মে চলে না, এটা আমরা অন্য প্ল্যাটফর্মে চালাই, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এনিওয়েজ, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে মোটামুটি আমার কিন্তু কমেন্ট করা শেষ, কমেন্ট পড়াও কিন্তু শেষ, এবং আপনাদের কমেন্টের সে রিপ্লাই দেওয়া শেষ। আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, আপনারা যদি চান, আপনাদের হাতে কিন্তু 5 দিন সময় আছে, আপনারা চাইলে আপনাদের যদি ছোট ছোট স্টোরি জমানো থাকে যে হ্যাঁ আমি প্রিয়তে শেয়ার করতে চাই স্টোরিগুলো, তাহলে কিন্তু শেয়ার করতে পারেন। ইটস নট নেসেসারি যে শেয়ার করতেই হবে, বাট আপনারা যদি চান যে হ্যাঁ আমিও একটু অংশগ্রহণ করে আমার ঘটনা শেয়ার হোক প্রিয়তে, দেন ডেফিনেটলি আপনারা priyat.sadhanmusic@gmail.com এখানে ঘটনা পাঠিয়ে দেবেন, ডেফিনেটলি আপনার ঘটনা শেয়ার হয়ে যাবে ঈদের স্পেশাল এপিসোডে। বাট ওয়ান থিং মাস্ট বি, স্টোরিটা ইউনিক হতে হবে, ছোট বড় যায় লেখেন, বাট অবশ্যই স্টোরিটা মাস্ট বি ইউনিক হতে হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যেহেতু লম্বা করার মানে এপিসোড লম্বা করার প্ল্যান আছে, সো আপনারা চাইলে যদি আপনাদের স্টোরি শেয়ার করেন তাহলে হয়তো বা 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে, বা 2 ঘন্টা হয়ে যাবে এপিসোড। সো দ্যাটস দ্য বলবো, আপনারা স্টোরি পাঠাতে পারেন, তাহলে আপনাদের স্টোরি দিয়ে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা বড় পডকাস্ট করা যেতে পারে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর একটু দেখি আর কোনো কমেন্ট এসেছে কিনা, না আর কোনো কমেন্ট এসেছে, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে নেক্সট এপিসোডে। আমার এখন চলে যেতে হবে, বিকজ এখন অলরেডি 1:15 আই হ্যাভ টু গো, এবং আপনাদেরও ঘুমাতে হবে যেহেতু সেই সময় ঘটেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।